শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা ও ভারতে রাত 9:30। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে হেরেই গেল বিরোধীরা।
রয়েছে জহুরুল আলমের আরও একটি রিপোর্ট।
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে বেআইনি ঘোষণা করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল তার বাতিল চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শনিবার রাতে রাজধানী ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সরওয়ার তামিম গ্রুপের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে জহুরুল আলম।
রোববার র্যাবের তরফে সাংবাদিকদের জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আরিফ হোসেনকে খিলগা এলাকা থেকে এবং রমিজউদ্দিনকে মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানিয়েছে, জেএমবির এই দুই সদস্য তাদের জঙ্গি সংগঠনটির জন্য নতুন সদস্য সংগ্রহ করার কাজ করত। এছাড়াও ওই দুই জেএমবি সদস্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি বলে র্যাব জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অপসারণ করে সরকার জুডিশিয়াল কু করেছে, এজন্য তাদের বিচার হওয়া উচিত। তিনি বলেন, প্রধান বিচারপতির অপরাধ ছিল যে তিনি সত্য কথা বলতেন এবং স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন দেখতেন। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
খালেদা জিয়া বলেন, প্রধান বিচারপতি ছুটিতে যেতে চাননি, তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে, এরপর তাকে দেশেও থাকতে দেওয়া হয়নি।
তিনি রিজাইন করেছেন, ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি নিজে ইস্তফা দেননি, তাকে জোর করে দেওয়ানো হয়েছে, তাকে জোর করা হয়েছে, এমনভাবে তাকে ফোর্স করা হয়েছে, তিনি বাধ্য হয়ে দিয়েছেন।
রোববার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া আরও বলেন, সরকার কথায় কথায় সংবিধান সংবিধান বলে, কিন্তু 5 জানুয়ারি নির্বাচনে 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তারাই প্রথম সংবিধান লঙ্ঘন করেছে। বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা এমন এক অবস্থার মধ্যে আছি, কাউকে কথা বলতে দেওয়া হয় না, সভা সমাবেশ করারও কোনো অধিকার নেই, এর নাম কি গণতন্ত্র? বেগম জিয়া মুক্তিযোদ্ধাদেরকে আরেকবার জেগে ওঠার তাগিদ দেন, বলেন, দেশকে আওয়ামী লীগের কাছ থেকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে বেআইনি ঘোষণা করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল তার বাতিল চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলম।
রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনটি রাষ্ট্রপক্ষ থেকে জমা দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এক সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রপক্ষ ওই আবেদনের পক্ষে 94টি যুক্তি উপস্থাপন করেছে। তিনি বলেন, বিগত 2 মাস যাবৎ নিরলস পরিশ্রম করে একটি আইনজীবী প্যানেল এই আবেদনটি তৈরি করেছে।
আমাদের যে আপিল খারিজ করা হয়েছে তা পুনর্বিবেচনা করা হোক এবং আমাদের আপিলটা রায়টা বাতিল করে এই রিভিউ পিটিশনটা এলাও করা হচ্ছে।
এ মামলার শুনানিতে বিদেশি আইনজীবী চেয়ে বার কাউন্সিলে আবেদন করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা এই আবেদন করেছেন তারা দেশদ্রোহী। দেশের যে 50,000 আইনজীবী রয়েছেন তাদের প্রতি আস্থা না থাকায় তারা তা করেছেন বলে তিনি মন্তব্য করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরত পাঠানো হবে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
চট্টগ্রাম নেভাল একাডেমিতে প্রেসিডেন্ট প্যারেড 2017-এর কুচকাওয়াজের সালাম গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন,
মিয়ানমার থেকে প্রায় 10 লক্ষের উপর শরণার্থী এসেছে, ইতিমধ্যে মিয়ানমার সঙ্গে আলোচনা হয়েছে, তাদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমরা তাদের সঙ্গে যৌথ একটি কমিটি করেছি, যত দূর সম্ভব আমরা এদেরকে তাদের দেশে ফিরিয়ে নেব।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী এবং বৌদ্ধ ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে গত 25 আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় 7 লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে আরও 3-4 লাখ রোহিঙ্গা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলেছে, মিয়ানমার থেকে এখনও বেশ কিছু রোহিঙ্গা প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর সর্বসম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে, উত্তর কোরিয়া তাকে যুদ্ধের সাথে তুলনা করেছে এবং বলেছে এটি সম্পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সমতুল্য। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার সরকার জাতিসংঘের ওই প্রস্তাব জোরের সাথে প্রত্যাখ্যান করছে। তারা বলছে, উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাফল্যের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তারই ফল জাতিসংঘের ওই প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সর্বাত্মকভাবে সম্মত হয়েছে। এবারের নিষেধাজ্ঞার লক্ষ্য হবে উত্তর কোরিয়ায় বেআইনি অস্ত্র কর্মসূচিগুলোকে যেসব ক্ষেত্র থেকে মদত দেওয়া হয় সেগুলো। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি ইঙ্গিত করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও আমরা কিম প্রশাসনের আগ্রাসী পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করব। জেলে গেলেন ভারতের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষ নেতা কংগ্রেসের ভোটসঙ্গী লালু প্রসাদ যাদব। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তর রিপোর্ট।
যে বিজেপি বিরোধী লড়াইতে লালু বরাবরই শক্ত খুঁটি, বিহারের বহু মানুষের কাছেই দুর্নীতির অভিযোগ সত্ত্বেও লালু রীতিমতো জনপ্রিয়। অনেকে এও বিশ্বাস করেন লালুর দুর্ভোগ যে তিনি উচ্চবর্ণের মানুষ নন আর সেই কারণেই তাঁর এই জেলবাস। বিহারের মতো জাতপাতে আচ্ছন্ন রাজ্যে জাতি পরিচয় অতি গুরুত্বপূর্ণ। এখনও লালুর বিরুদ্ধে বেশ কটি মামলায় বিচার চলছে, তাই চট করে জেলের বাইরে বেরিয়ে রাজনীতিতে ফিরে আসা লালুর পক্ষে বেশ অনিশ্চিত। এ সত্ত্বেও বিহারের রাজনীতিতে তো বটেই, জাতীয় রাজনীতিতেও লালুপ্রসাদ যাদব আজও রীতিমতো প্রাসঙ্গিক। গত কয়েকদিনে টেলিকম ও আবাসন কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় কংগ্রেস ও তার সঙ্গী দলগুলি আদালতে অনুকূল রায় পেয়ে গিয়েছে, কিন্তু লালুর মামলায় বিপরীত ফল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গেছে বিরোধীরা। 64,192 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবেক কংগ্রেস নেতা মানুষ ভূঁইয়ার স্ত্রী গীতরানী ভূঁইয়া এবং দ্বিতীয় স্থানে CPIM প্রার্থী। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সাম্প্রতিককালে রাজ্যের নির্বাচনের ফলাফলের ধারা যা খানিকটা অপ্রত্যাশিত বলেই অভিমত ওয়াকিবহাল মহলের, তবে বিপুল ভোট বেড়েছে বিজেপির। অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রে ও কাঁথি দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। সবঙ্গে ভালো ফলের প্রত্যাশাও করেছিল বিজেপি নেতৃত্ব, বিশেষ করে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় বিজেপিতে যোগদানের পর সেই প্রত্যাশা অনেকটাই বেড়ে যায়। তৃণমূলকে হারিয়ে দিতে না পারলেও ভোট কিন্তু বেড়েছে বিজেপির। রাজ্যের রাজনৈতিক মহলের মতে রাজ্য রাজনীতির বর্তমান ধারা মেনেই বিজেপির ভোট বৃদ্ধি হয়েছে। CPM এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। আগামী দিনে যা CPM এবং কংগ্রেসের কাছে অশনি সংকেত বলেই অভিমত তাদের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের যে পরিবার ভিত্তিক অভিবাসন কর্মসূচি রয়েছে তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবস্থান সাম্প্রতিক দুটি ঘটনার কারণে আরও জোরদার হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রেস সচিব টাইলার হুলটন শনিবার এক বিবৃতিতে বলেছেন, পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গে একটি সন্ত্রাসী হামলার সন্দেহভাজন এবং সন্ত্রাস সম্পর্কিত অর্থ জালিয়াতির আরেক ঘটনার সন্দেহভাজন দুজনেই পরিবার ভিত্তিক অভিবাসনের মাধ্যমে এদেশে এসেছেন এবং তার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন ওই অভিবাসন ব্যবস্থা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই ছিল বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের তরফের সর্বসাম্প্রতিক বিধিনিষেধ আরোপকে দস্তুর মতো যুদ্ধ তৎপরতা, একেবারে পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্রতিরোধ প্রতিবন্ধক বলে অভিহিত করেছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, কিম প্রশাসনের আগ্রাসী তৎপরতা রোধে এহেন পদক্ষেপ অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রইবে। বিষয়টিকে কেন্দ্র করে আমরা কথা বলি বর্তমানে বেইজিংয়ে উচ্চশিক্ষার্থে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফরিদুল আলমের সঙ্গে। টেলিফোনে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের তরফে সর্বসাম্প্রতিক বিধিনিষেধ আরোপকে দস্তুর মতো যুদ্ধ তৎপরতা, একেবারে পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্রতিরোধ প্রতিবন্ধক বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থার প্রচারিত খবরে, যেটাকে পিয়ংইয়াংয়ের পক্ষ হতে নির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে বলে বলা হয়েছে। আপনার মূল্যায়ন কি?
উত্তর কোরিয়া যে বিষয়টি বলেছে এটি তাদের দিক থেকে ঠিকই আছে। কারণটি হচ্ছে যে যুদ্ধ তৎপরতার যে বিষয়টি বলা হচ্ছে আসলেই তো যুদ্ধ তৎপরতা, কেননা গত বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক যেভাবে যাচ্ছিল এবং আন্তর্জাতিক বিশ্বের যে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম এবং উত্তর কোরিয়ার যে অনমনীয় মনোভাব, সবকিছু মিলে বিষয়টি এমন একটি ছিল যে এখানে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেই নয়, কেননা 2017 সালে এই বছর উত্তর কোরিয়া প্রায় 20টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি কাঙ্ক্ষিত ছিল যে এই বিষয়ে, উত্তর কোরিয়ার বিষয়ে একটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আরো কঠিন নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা এটি প্রথম নয়, এটি গত 2 বছরের মধ্যে এটি চতুর্থ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে। তবে সর্বসাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফর করে গিয়ে, আমি মনে করি যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে তার এই সফরটি কিন্তু বিশেষভাবে কাজে দিয়েছে, চীনকে অনেকটাই উত্তর কোরিয়ার দিক থেকে নিষ্ক্রিয় করে নিয়ে আসা, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের ভোটাভুটিতে এখানে 15-0 ভোটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব সেটি গৃহীত হয়েছে। এবং একটি যুদ্ধ তৎপরতার কথা যেটি বলা হয়েছে, অর্থাৎ কিম জং উন তিনি আরো মানে অ্যাগ্রেসিভ অনেকটা, এবং তিনি বলছেন যে এর ফলে উত্তর কোরিয়া চুপ করে বসে থাকবে না এবং উত্তর কোরিয়া তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি আছে সেই শক্তির দিকে খেয়াল রেখে তারা তাদের যে বিষয়টি এটিকে খেয়াল করবে এবং এর ফলশ্রুতিতে বিশ্ব ব্যবস্থায় যদি কোনো অনিশ্চয়তা বা কোনো নিরাপত্তা সংকট দেখা দেয় তার জন্য উত্তর কোরিয়া দায়ী থাকবে না।
জি, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির মদত যোগানদার ক্ষেত্রগুলোর উৎস রোধের প্রয়াসে সর্বসম্মত এ নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জাতিসংঘে নিকি হেলি বলেছেন যে কিম প্রশাসনের আগ্রাসী তৎপরতা রোধে এহেন পদক্ষেপ অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রইবে। এবং আপনি যেমন কিনা বললেন যে জবাবে উত্তর কোরিয়ার তরফে রবিবারের বয়ানে বেপরোয়া মন্তব্যে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র নিরাপদে বাঁচতে চাইলে পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে সহাবস্থানের কৌশল অবলম্বনেই তাকে থাকতে হবে। কি মনে হয়?
না, এটি যে বিষয়টি হচ্ছে এখন পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে সহাবস্থানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে চলতে হবে এটি যেমন সত্যি কথা, পাশাপাশি আরো একটি বড় সত্য হচ্ছে যে বিশ্বের যেভাবে এখন পারমাণবিক শক্তির বিস্তার বিকাশ ঘটছে এটি কিন্তু এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি চিন্তার কারণ। শুধু যুক্তরাষ্ট্র নয়, পারমাণবিক শক্তিধর যে বড় রাষ্ট্রগুলো আছে তাদের জন্য একটি বড় একটি দুশ্চিন্তার বিষয় হয়েছে, কারণ চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স তাদের যে সক্ষমতা রয়েছে, এখন নতুন নতুন যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের উদ্ভব ঘটে এবং সেই ধরনের যে বিকাশ, এই বিকাশ আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে আসলে কতটুকু কাজ করবে এবং তাদের এই পরমাণু অস্ত্রের বিকাশ কি আসলেই এটিকে ধরে রাখা যাবে নাকি তারা কিম জং উনের মতো অনেকটা মাথা খারাপ করে যখন তখন পরীক্ষা চালাবে এবং এর ফলে অসাবধান বশত কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে খেয়াল করছে এবং আমি মনে করি যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রস্তাবটি গৃহীত হলো জাতিসংঘে, এই প্রস্তাবটি গৃহীত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বড় রাষ্ট্রগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলো তারাও আসলে এই বিষয়টির সাথে একমত যে নতুন করে পারমাণবিক রাষ্ট্রগুলোকে, শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে তাদের এই উত্থানকে বাধাগ্রস্ত করতে হবে, কেননা এটি বিশ্ব শান্তির জন্য একটি বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে।
জি, যুক্তরাষ্ট্রের তরফে প্রণীত একটি হিসেবে দেখা যাচ্ছে যে উত্তর কোরিয়ার 50,000 থেকে 80,000 মানুষ চীনে কর্মরত রয়েছেন এবং রাশিয়ায় কর্মরত রয়েছেন প্রায় 30,000 মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবারের টুইট বার্তায় বলেছেন বিশ্ব শান্তি প্রত্যাশা করে এটা ব্যবস্থা নিতে হবে, মৃত্যু চেয়ে নয়।
আমি যেটি মনে করি যে ধরনের বিধিনিষেধ গুলো আরোপ করা হয়েছে, যদিও নিরাপত্তা পরিষদে এখানে সর্বসম্মত একটি সিদ্ধান্তে এসেছে এটির বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, কিন্তু আমরা যদি মানবিক দিক থেকে এবং নীতি নৈতিকতার আলোকে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়া একটি রাষ্ট্র এবং তার একজন নেতার আগ্রাসী তৎপরতার বিপরীতে যে ধরনের ব্যবস্থা নেওয়া হলো তার কিন্তু খেসারত দিতে হচ্ছে সিভিলিয়ানদের, অর্থাৎ সাধারণ মানুষ যারা উত্তর কোরিয়ার লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে রয়েছে, যে বিষয়টি আপনি বললেন চীনে রয়েছে প্রায় 80,000, 50,000 থেকে 80,000 রাশিয়ায় রয়েছে, 30,000 সারা বিশ্বের আরো বিভিন্ন দেশে রয়েছে, এবং এই নতুন করে নিষেধাজ্ঞার ফলশ্রুতিতে কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে যে আগামী 1 বছর সময়ের মধ্যে যারা বাইরে কাজ করছে উত্তর কোরিয়া তাদেরকে নিজ দেশে ফেরত আসতে হবে, অর্থাৎ এটি উত্তর কোরিয়ার উপর যেমন একটি চাপ পড়বে তেমনই ভাবে তার চেয়ে বেশি কিন্তু যে মানুষগুলো যারা জীবন এবং জীবিকার সন্ধানে বিভিন্ন দেশে আয় রোজগার করে চলছিলেন তাদের উপর একটি বড় চাপ পড়বে, পাশাপাশি যারা ব্যক্তি উদ্যোক্তা রয়েছেন উত্তর কোরিয়ার বিভিন্ন সেক্টরে যাদের ইনভেস্টমেন্ট রয়েছে এবং বিভিন্ন দেশে যারা আন্তর্জাতিকভাবে বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিষেধাজ্ঞাটি এক্সটেন্ড করা হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আমরা যেটি দেখতে পাচ্ছি রাষ্ট্রকে একটি রাষ্ট্রকে শিক্ষা দিতে গিয়ে একটি ব্যক্তিকে শিক্ষা দিতে গিয়ে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এই নিষেধাজ্ঞার বলি হয়ে যাচ্ছে, যেটি আমি মনে করি যে আন্তর্জাতিক মানবতা ও মানবাধিকার আইনের সাথে কতটুকু সহায়ক এই বিষয়টি এটি নিয়ে কিন্তু বিচার বিবেচনা দাবি রাখে, এবং এর ফলশ্রুতিতে উত্তর কোরিয়া যে আরো পাল্টা আগ্রাসী আচরণ করবে না সেটি কিন্তু বলার কোনো সুযোগ রাখে না, কারণ আপনি দেখেন 2016 সালে কিন্তু জাতিসংঘ প্রথমে একটি নিষেধাজ্ঞা জারি করে এবং 5 মাস পরে কিন্তু উত্তর কোরিয়া প্রথমবারের মতো ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়, এই বছর জুন মাসে যখন উত্তর কোরিয়ার 14 জন কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলো তার ফলশ্রুতিতে কিন্তু উত্তর কোরিয়া আরেকবার ICBM টেস্ট করলো, এবং লাস্ট 2017 সালের অগস্ট মাসে উত্তর কোরিয়ার কয়লা রপ্তানির উপর যখন নিষেধাজ্ঞা আরোপ করা হলো তখন তারা হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটলো, সর্বশেষ গত 29 নভেম্বর তারা হুয়াসং 15 নামে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ পরীক্ষা করলো, এই যে পরীক্ষাগুলো আমি মনে করি না যে এই ধরনের নিষেধাজ্ঞার ফলে একটি ব্যক্তির, কারণ কিম জং উন এমন একজন ব্যক্তি তার কোনো জনগণের প্রতি কোন দায়বদ্ধতা আছে বলে মনে হয় না, কাজেই তিনি এই ধরনের নিষেধাজ্ঞার ফলে রাষ্ট্রের কথা চিন্তা করে তার জনগণের কথা চিন্তা করে তিনি যে পিছু হটবেন এটি ভাবার কোনো কারণ নেই, এবং আমার ধারণা খুব শীঘ্রই তিনি আবারও এই ধরনের আগ্রাসী তৎপরতার মাধ্যমে কোন একটি জবাব হয়তো দিবেন।
ডক্টর ফরিদুল আলম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে
চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সাপ্তাহিক পরিবেশনা নারী কণ্ঠ। প্রতি বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব নারীর জীবনের নানা কাহিনী। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ রইল।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে একটি ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানে কম করে হলেও 15 লক্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশ কিছু কর্মকর্তার নাম রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের নাম তদন্তের আওতায় আসায় চীনের প্রেসিডেন্টের দুর্নীতিকে দলের বড় হুমকি বলে অভিহিত করেছেন ভয়েস অব আমেরিকার প্রতিবেদক বিল আইডের প্রতিবেদনটি শুনুন এবার। চীনা কর্তৃপক্ষ বলছে তাদের দুর্নীতিবিরোধী অভিযান ইতিমধ্যেই দুর্বার গতি পেয়েছে। এই পদক্ষেপ 2018 সাল নাগাদ চলবে, তবে কিছু পর্যবেক্ষকরা বলছেন এখনও পর্যন্ত এটা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। চীনের দুর্নীতি বিশেষজ্ঞ রেন জিয়ানিং বলেছেন, পার্টির 18তম কংগ্রেসের পর ক্ষমতায় থাকা শি জিনপিং এর সময় থেকে দুর্নীতি বিরোধী অভিযান তীব্র হওয়ার পরও অভিযোগ ওঠা কর্মকর্তাদের সংখ্যা কমেনি। কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা প্রায় 9 কোটি। রেন জানিয়েছেন, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই সংখ্যাটি বিশাল দুর্নীতিকারীদের সংখ্যার তুলনায় একেবারেই নগণ্য। রেন জিয়ানিং বলছিলেন, যদি বিপুল সংখ্যক এখনও দুর্নীতির সাথে জড়িত থাকে, তবে আমাদেরও ভাবতে হবে কেন দলের 18তম কংগ্রেসের পরও দুর্নীতি দমন বিভাগকে তারা যথেষ্ট ভয় পাচ্ছেন না। রেন আরও উল্লেখ করেন, কোন ধরনের পরিবর্তন আনতে হবে, কেন সমস্যা থেকেই যাচ্ছে এবং দুর্নীতি দমন বিভাগকে কোনো নতুন কৌশল অবলম্বন করা উচিত হবে কিনা তা নিয়েও ভাবতে হবে। গত বছর উচ্চপদস্থ 18 জন কর্মকর্তাকে গ্রেফতার করার বিষয়টি ইতিবাচক। তাদের বিরুদ্ধে এই 2017 সালে তদন্ত হয়েছে। এদের বেশিরভাগই বর্তমান পদে 2 বছরের কম সময় নিয়োগ পেয়েছিল। একজনের ক্ষেত্রে দেখা গেছে নতুন নিয়োগ পাওয়ার 2 মাস পরেই তদন্তের সম্মুখীন হতে হয়েছে। আরও একজন দুর্নীতির কারণে চাকরিচ্যুত কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের ঘুষ দুর্নীতি নিয়ে তদন্ত করতেন নিজেই। এই সকল তদন্তের প্রায় সবগুলোই হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর দায়িত্ব গ্রহণের পর। বিশ্লেষকরা বলছেন, যে সমস্ত কর্মকর্তাদের তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে তারা নিজেরাই বছর ধরে নৈতিক অধঃপতন, দুর্নীতির তদন্তে সাহায্য করতে পারতেন। এতে করে ওই সমস্ত কর্মকর্তাদের নিয়োগ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। অর্থনীতিবিদ হিউ জিদুং বলছিলেন, চীনের দরকার একটি আধুনিক দুর্নীতি দমন বিভাগ। হি জিদুং বলেন, হিউ জিদুং বলছিলেন, দরকার একটি ভারসাম্য এবং তদারকিপূর্ণ ব্যবস্থা। কর্মকর্তাদের সম্পদের বিবরণ প্রকাশ এবং জনগণের জন্য অর্থ ব্যয়ের আর্থিক সচ্ছলতা, এছাড়াও বাজেট এবং তার খরচগুলো আইনসভার মাধ্যমে, চীনে যাকে দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস বলা হয়, সেখানে বিশদ বিশ্লেষণ আলোচনার ভেতর দিয়ে গ্রহণ করতে হবে। গণমাধ্যমকে এই কাজে সংযুক্ত করতে হবে বিষয়টি পর্যবেক্ষণের জন্য। বর্তমানে সব ধরনের দুর্নীতি প্রথমে পার্টির সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের মাধ্যমে তদন্ত হয়। পার্টির এই ক্ষমতাকে আলাদা করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বড় ভূমিকা রাখার এক প্রস্তাব প্রেসিডেন্ট শি জিনপিং প্রত্যাখ্যান করেছেন। আগামী বছর জাতীয় পর্যবেক্ষক কমিটি পার্টির নেতৃত্বকে দুর্নীতি বিরোধী অভিযানে সংযুক্ত করতে যাচ্ছে। যদিও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে, বিশ্লেষকরা বলেছেন কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। চীনের দুর্নীতি বিশেষজ্ঞ রেন জিয়ানিং বলছিলেন, আপনি যদি দলের শীর্ষ নেতৃত্বের উপর আইনগতভাবে নির্ভর করেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এতে করে তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতির সমস্যাটি আরও জটিল হয়ে উঠবে। তবে হ্যাঁ, লোকজনের উপর নির্ভর করার চেয়ে আরও প্রতিযোগিতামূলক নির্দেশিকার উপর নির্ভরশীলতা এই সমস্যা সমাধানের পথ সহজ করবে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে মারাত্মক আকার ধারণ করেছে গুম এবং নিখোঁজ হওয়ার ঘটনা। রাজনৈতিক নেতাকর্মী থেকে লেখক সাংবাদিক কেউ বাদ পড়ছেন না গুম হওয়া থেকে। এ নিয়ে ভয়েস অব আমেরিকার সেলিম হোসেন কথা বলেন কয়েকজন মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। বিস্তারিত শুনুন রিপোর্টটিতে।
গত 4 বছর হাজেরা খাতুনের প্রতিটি ক্ষণ কাটে ছেলের অপেক্ষায়। কখন ফিরবে তার খোকা সাজেদুল ইসলাম সুমন? 2013 সালের ডিসেম্বর মাসে একদিন বাড়ি থেকে তুলে নেয়ার পর তার ফেরা বন্ধ হয় ঢাকার বিএনপি নেতা সুমনের। 71 বছর বয়সী মা হাজেরা খাতুন জানান, 3টি গাড়িতে কয়েকজন লোক আসে এবং আমার ছেলে ও তার কয়েকজন দলীয় সহকর্মীকে তুলে নিয়ে যায় আমাদের চোখের সামনে। ওই গাড়ি 3টির একটিতে র্যাব লেখা ছিল, তাদের পরনে ছিল র্যাবের পোশাক। আর তারপরই আমরা র্যাবের প্রধান কার্যালয়ে যাই, কিন্তু তারা জানায় আমার ছেলে তাদের কাছে নেই। তিনি জানান, পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করেনি। তারা বলে আমরা যদি এলিট ফোর্স হিসেবে চেনা র্যাবের বিরুদ্ধে গুম করবার অভিযোগ করি তাহলে তারা তা গ্রহণ করবে না। একই কথা জানান সুমনের বোন সানজিদা তুলি।
পুলিশ আমাদের কমপ্লেন নেয়নি। আর হচ্ছে ডিবি করতে গিয়েছিলাম, মামলা করতে গিয়েছিলাম, যখন আমরা বলতে চাচ্ছিলাম যে এই পার্টিকুলার কোন প্রশাসনের রেসপন্স বা কেউ দিতে চাচ্ছে, সেটা ভেরিফিকেশন করার জন্য তারা নেয়নি।
পরে হাজেরা খাতুন হাইকোর্টে মামলাও করেন, কিন্তু আদালতে ওই মামলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, আমি জানি না কোথায় কার কাছে এখন যাব, কে আমাকে আমার ছেলেকে ফিরিয়ে আনায় সহায়তা করতে পারে। গুম হওয়ার সময় সাজেদুল ইসলাম সুমনের বয়স ছিল 37 বছর। সাজেদুলের মতো বাংলাদেশে শত শত মানুষ গুম হয়েছে, হচ্ছে, বললেন মানবাধিকার কর্মীরা। সম্প্রতি বাংলাদেশে শত শত মানুষ গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। এদেশের নিরাপত্তা বাহিনী ওই সব ঘটনার পেছনে রয়েছে বলে অভিযোগ উঠেছে, বলছেন মানবাধিকার কর্মীরা। তাদের কাউকে পরে মৃত পাওয়া গেছে, অন্য অনেকে পরে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে, অনেককে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে, তাদের অনেকেই নিখোঁজ রয়েছেন এখনও। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে 2009 সালের জানুয়ারি থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে 402 জন গুম হয়েছেন, তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে। চলতি বছর এ পর্যন্ত 81 জনকে গুম করা হয়েছে। এগুলো শুধুমাত্র প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেয়া আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা তুলে নেয়ার ঘটনার কথা। এছাড়া কেউ না দেখে গুম হয়েছে এমন ঘটনা রয়েছে অসংখ্য। অধিকারের রেকর্ডকৃত 402টি গুমের ঘটনায় 52 জনকে মৃত পাওয়া গেছে, 198 জনকে গ্রেফতার হতে দেখা গেছে অথবা জীবিত অবস্থায় মুক্ত করা হয়েছে। সুমন ও তার বন্ধুসহ 152 জন এখনও নিখোঁজ রয়েছেন। বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্যমতে গুমের ঘটনার মধ্যে 80% রাজনৈতিক দলের নেতা, কর্মী এবং সমর্থক। সম্প্রতি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সাংবাদিক সহ 12 জনকে গুম করা হয়েছে। সন্ত্রাস বিষয়ক নানা কিছু নিয়ে গবেষণা করেন মুবাশ্বর হাসান। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন নামকরা একাডেমিক জার্নালে। সম্প্রতি তিনি জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর 7ই নভেম্বর নিখোঁজ হয়েছেন। 44 দিন পর মুবাশ্বর হাসান ফিরেছেন অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল তাকে, এমনটি জানান তিনি। মুবাশ্বর হাসান বলেন,
কিডন্যাপ না হইলে রিয়েলাইজ করা যাবে না যে জিনিসটা পরে কতটুকু আনরিয়েল।
ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠনের কর্মী নূর খান বলেছেন, বাংলাদেশে মানবাধিকার কর্মীরা গুমের ঘটনাগুলো তদন্ত করছে এবং তাতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এক্ষেত্রে দায়ী করবার বিষয়টি অনেক সময় সত্য হয়ে যাচ্ছে। নূর খান বলেন, গুমের ঘটনায় আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ সবসময় অভিযোগ গ্রহণ করতে চায়ও না। ভুক্তভোগী পরিবারের লোকজন আদালতে গেলে আদালত সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ দেয়। এই অবস্থায় বেশিরভাগ সময় তদন্ত পক্ষপাতদুষ্ট হয়ে থাকে বলে তিনি অভিযোগ করেন। নূর খান যেমনটি বললেন,
প্রথম হচ্ছে তারা তো এইভাবে সবচেয়ে বেশি পায় যে তারা যদি মূল বিষয়গুলোকে প্রকাশ করে দেয় তাহলে তাদেরকে আবার গুম হতে হতে পারে অথবা তাদের জীবনের সংখ্যা থাকতে পারে। এই কারণেই মূলত তারা কোন রকমের কথা বলে না, এবং এইটা এমন একটা শক্তি গুণের সাথে যুক্ত থাকে, তারা সন্দেহ করে যে গোষ্ঠীর সাথে ক্ষমতার একটা ব্যাপার আছে।
নূর খান বলেন, রাষ্ট্রের তরফে কোনো পদক্ষেপ নেওয়া না হওয়ার কারণে গুমের ঘটনা বেড়েই চলছে। তবে এই গুমের ঘটনা সরকারি কর্তৃপক্ষ বরাবরই অস্বীকার করে আসছে। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ পুলিশের প্রধান AKM শহীদুল হক মন্তব্য করেছেন, গোপনে অপহরণের ঘটনা ব্রিটিশ কলোনিয়াল আমল থেকে চলে আসছে। তিনি বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে মানুষ যখন পুলিশের কাছে আসে আমরা সে অভিযোগ গ্রহণ করি এবং সমাধানের চেষ্টা চালাই। আমরা গুম হওয়া 75 জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশই একমাত্র দেশ নয় যেখানে গুমের ঘটনা ঘটে, উন্নত দেশেও এমনটি ঘটে থাকে। শেখ হাসিনা সংসদে বলেন, 2009 সালে পরিসংখ্যান অনুযায়ী 2,75,000 ব্রিটিশ নাগরিক গুম হয়, এর মধ্যে 20,000 জনের কোনো হদিসই পাওয়া যায়নি। আমেরিকায় এই ঘটনা আরও প্রকট। শেখ হাসিনা বলেন, ওইসব দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো, কেউ গুম হলে আমরা তাৎক্ষণিকভাবেই ব্যবস্থা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনা এবং তার সহকর্মীরা বেঠিক তথ্য দিয়েছেন, তাদের অন্যায্য কাজকে ঢাকতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই তারা এমনটি করেছেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চিত্র স্পষ্ট উঠে এসেছে। তিনি প্রকারান্তরে স্বীকার করেছেন যে তার সরকার গুমের সঙ্গে জড়িত, আর মানবাধিকার কর্মীদের ভাষ্য আবার অন্যরকম। গুম বিষয়ে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনায় মুখর মানবাধিকার কর্মীরাও। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া উপপরিচালক ফিল রবার্টসনের মতে, শেখ হাসিনা আপেলের সঙ্গে কমলার তুলনা করছেন যেন, গুমের বিষয়ে তাঁর সরকারের অবস্থান বোঝাতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তথ্য উপাত্ত দিতে গিয়ে তিনি এমনটি করছেন। রবার্টসনের মতে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার মূল পার্থক্য হচ্ছে তারা দায়বদ্ধ নয়, পুলিশ থেকে র‍্যাব পর্যন্ত কেউই নয়। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে তাদের বিরাট রেকর্ড রয়েছে। তিনি বলেন, অজুহাত না তুলে শেখ হাসিনার উচিত গুমের ঘটনার স্বাধীন, সুষ্ঠু এবং পক্ষপাতহীন তদন্তের নির্দেশ দেয়া এবং দোষীদের শাস্তিবিধানের ব্যবস্থা করা। হংকং ভিত্তিক এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার ALRC এর লিয়াজো অফিসার মানবাধিকার কর্মী মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ওইসব মামলায় বিচার বিভাগের তথ্য পাওয়া মুশকিল, আর তার কারণেই গুমের ঘটনার তদন্ত হয় না এবং তা হয়েই চলছে। তিনি বলেন,
ইন রিসেন্ট ইয়ার্স হুএভার রিটার্নড হোম ফলোয়িং সাচ ডিসঅ্যাপিয়ারেন্সেস মেইনটেইনড দ্য সেম প্যাটার্ন অফ সাইলেন্স।
তিনি বলছিলেন, সাম্প্রতিক কালে যারা গুম হওয়া থেকে ফিরে এসেছে তারা সবাই মুখ বন্ধ রেখেছে, কথা বলছেন না। তিনি বলেন, রেকর্ডে পরিষ্কার দেখা যায় বাংলাদেশের বিচার বিভাগে ওইসব মামলার সুষ্ঠু বিচার করতে পারছে না। গুম হওয়া থেকে যারা ফিরে আসেন তারা কারো সামনে প্রকৃত ঘটনা বলেন না বা মিডিয়ার সামনে কথা বলেন না কেন, এমন প্রশ্নে মানবাধিকার সংগঠন অধিকারের প্রধান নির্বাহী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান বললেন,
অধিকাংশ ফ্যামিলি কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার দিকেই ইঙ্গিত করেন বিভিন্ন সময়ে, এবং এই ব্যাপারে কিছু কিছু আমরা উদ্যোগ দেখেছি, জিডি করা, মামলা করা, যার কোনো পরিসমাপ্তি ঘটে নাই কখনোই। তো এই রকম অবস্থাতে যে কত দূর পর্যন্ত এই ব্যক্তিরা ফিরে এসে কথা বলতে পারবেন তা একটা প্রশ্নবোধক, এবং যারা এই নিয়ে কাজ করেন সে মানবাধিকার কর্মীরাও কতটুকু বলতে পারবেন সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন। যেখানে প্রোটেকশন অফ দ্য হিউম্যান রাইটস ডিফেন্ডার্স বলে একটা কথা আছে, সেটা এনশিওর না, সেখানে বাকি নাগরিকদের অবস্থা তো সহজেই বোঝা যায় যে কি হতে পারে। রাষ্ট্র যখন গণতান্ত্রিক অবস্থা থেকে ক্রমান্বয়ে দূরে সরে যেতে থাকে তখন এই ধরনের অবস্থা আমরা দেখেছি ল্যাটিন আমেরিকান দেশগুলোতে বা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্রহীন অবস্থা বা গণতন্ত্র খুব কঠিন বিপর্যয়ের মধ্যে আছে, সেরকম পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটে। তো বাংলাদেশও সেই পথে যেহেতু আমরা দেখছি অগ্রসর হচ্ছে, তাই এই পরিস্থিতির থেকে কবে উত্তরণ ঘটবে তা কিন্তু আমাদের জানা নাই।
গুম নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশের সুশীল সমাজের থিঙ্ক ট্যাঙ্ক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঙ্গে। প্রথমত একটি সংগঠনের সাম্প্রতিক একটি রিপোর্টে আমরা জানলাম যে 2009 থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে 420 জনকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনা ঘটেছে এবং এবছর এ পর্যন্ত 81 জনকে গুম করা হয়েছে। আবার সরকারি পক্ষ থেকে এইসব বিষয়গুলোকে গুজব বলা হচ্ছে, অনেকটা বলা হচ্ছে যে সঠিক নয়। তো আসলে বাংলাদেশে কি গুম হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কি করা যায় এটা বন্ধ করতে?
গুম তো হচ্ছে, যেমন আমরা এই যে উত্তল মুক্তি পেয়েছে গতকালকে,
জি জি,
তারপরে মোবাশ্বের হাসান যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইরকম তো গুম হচ্ছে, গুম হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখন যেটা, এবং কেউ কারো কারো মৃত্যুদেহ পাওয়া যাচ্ছে। মানুষের জীবনের অধিকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, এই জীবনের অধিকার, এই মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই কোনোভাবেই কেউ গুম হওয়া কিংবা কারো যথাযথভাবে মৃত্যু হোক, এটার থেকে তাদেরকে এই অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই এটা যদি হয় তাহলে সরকার কে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে এটা বন্ধ করতে হবে।
আচ্ছা,
আর সরকার যদি মনে করে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি মনে করে যে তারা এসব করছে না, তাহলে কারা করছে তাদেরকে খুঁজে বের করতে হবে,
দায়িত্বটা সরকারের।
খুঁজে বের করে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে যারা যারা গুম খুন করছে। আর এই যে গুম খুন, যারা গুম খুনের সরকার যদি না করে, যারা করছে তাদেরকে খুঁজে বের করতে হবে, আর যারা গুমের শিকার হয়েছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকেও খুঁজে পাওয়ার খুঁজে বের করার দায়িত্ব সরকারের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাই সরকারের বল সরকারের কোর্টে, এবং সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই অস্বীকার না করে এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবং এই সমস্যা আমাদের সমাধানের জন্য আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে যথোপযুক্ত তৎপরতা দেখাইতে হবে, এই দায়িত্ব তাদেরকে দিতে হবে, একই সাথে জনগণকে আস্থায় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় সে ব্যাপারেও তাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে।
আচ্ছা, এই গুম এবং নিখোঁজ হওয়ার ঘটনার যে পরিসংখ্যান, তার ভেতরে দেখা যায় যে 80% রাজনৈতিক দলের নেতা, কর্মী বা সমর্থক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সাংবাদিক এগুলোর সংখ্যা খুব কম ওই তুলনায়। তো এটা আপনি কি মনে করেন যে রাজনৈতিক কারণেই হচ্ছে এই গুমের ঘটনাগুলো?
একক সেটা আমারও প্রশ্ন, কেন হচ্ছে ওই যে? এবং আরেকটা যেটা লক্ষণীয়, যারাই ওই যে মুক্ত হচ্ছে তাদের সবাই ওই যে কেউ কথা বলছে না।
জি জি, বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে,
পুরো পাতা। আমরা তো জানি না এবং যে কেন হচ্ছে, রাজনৈতিক কারণে না অন্য কোনো কারণে, এই এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকেই আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে।
আচ্ছা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাংলাদেশের পুলিশ প্রধান শহীদুল আলমের একটি মন্তব্য কিছুদিন আগে তিনি করেছেন যে অপহরণের ঘটনা ব্রিটিশ কলোনিয়াল আমল থেকেই চলছে। তো এর মধ্যে দিয়ে কি তিনি এটিকে কিছুটা লিগালাইজ করার চেষ্টা করছেন নাকি? আপনি কি মনে করেন এই মন্তব্যের বিশ্লেষণ কি করা যায়?
এখন এখন আমরা যদি রোগ যদি আমার হয়, রোগ যদি স্বীকার না করি, তাহলে তো আমার রোগের চিকিৎসা করার প্রশ্নই আসে না। তা আমরা যদি বলি এটা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে, তাহলে এবারে আমাদের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার, আমাদের কোন রকম ওই যে উদ্যোগের প্রয়োজন নেই, কোন রকম কার্যকর ব্যবস্থা নেওয়ার কোন রকম ওই যে সুযোগও নেই। তো এখন আমার মনে হয় রোগকে রোগকে স্বীকার করতে হবে, স্বীকার করে সাফাই না গিয়ে আমাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। তা আমি সত্তার সাথে বলছি, আমাদের পুলিশ প্রধানের এই বক্তব্যের সাথে আমি কোনোভাবে একমত হতে পারি না। এটা কোনো যৌক্তিকতা হইতে পারে না। এটা ঘটছে, এটা বন্ধ করতে হবে এবং এই বন্ধ করার দায়িত্ব তাদেরই।
জি, অসংখ্য ধন্যবাদ বদিউল আলম মজুমদার, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনুন রোববারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 30তম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখনো বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে নিউ ইয়র্কে যে বাংলাদেশি আত্মঘাতী বোমাবাজ ধরা পড়েছিল সেটা সম্ভবত একটি বিচ্ছিন্ন ঘটনা। তবু আমরা এই প্রসঙ্গে সন্ত্রাসের নানান দিক নিয়ে আলোচনা করেছি, বিশেষত আলোকপাত করেছি বাংলাদেশে সন্ত্রাস প্রসঙ্গে। বাংলাদেশে বেশ কিছু সন্ত্রাসী ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশ সন্ত্রাসকে লালন করে না, বরঞ্চ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও অত্যন্ত দৃঢ়। আমরা সকলেই যে কোনো ধরনের সন্ত্রাসবাদকে সর্বান্তকরণে ঘৃণা করি। প্রসঙ্গক্রমে এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী বলেন, দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক না কেন, এই সব বিপথগামী লোকদের ফিরিয়ে আনার জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া দরকার।
আমি মনে করি যে আমাদের সবাইকে, সে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের বাংলাদেশি হোক অথবা পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান্ত বাংলাদেশি ডায়াসপোরা হোক, আমাদের সবার দায়িত্ব আছে এটাকে একটা কনফ্রন্ট করা, এটাকে একটা প্রতিরোধ করা এবং সামাজিক প্রতিরোধ সৃষ্টি করা। ধরনের যখনই কোনো উইথড্রল সিমটম দেখব সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে হয়তো কাউন্সেলিং এর মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা, এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে আমাদের একটু মনিটরিং বাড়াতে হবে। যে আমি বাইরের বিশ্বের কথা বলছি, টরন্টো, লন্ডন, বার্মিংহাম বলুন বা প্যারিস, অ্যান্টওয়ার্প, বার্লিন, যেখানেই বলুন, বাঙালি সমাজের মধ্যে যাতে এইগুলোর সংক্রমণ না হতে পারে, বিশেষ করে পাকিস্তান বা অন্যান্য আফগানিস্তান এই ধরনের যারা আছে তাদের থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, এবং এই ধরনের ঘটনাকে আমরা মানে তীব্র ভাষায় নিন্দা জানানো উচিত। আমি মনে করি যেমন ধরুন নর্থ আমেরিকায় যে ফোবানা আছে, তারা সাংগঠনিক ভাবে রাস্তায় নেমে তাদের মানে মার্কিন জনগণের সামনে তাদের তুলে ধরা উচিত যে আমরা এই সংস্কৃতিগত ভাবে ধর্মগত ভাবে আমরা এগুলো সম্পূর্ণ বিরোধী, এবং এ ধরনের লোন যদি হয়েও থাকে সেটা অত্যন্ত আইসোলেটেড এবং এর সাথে বৃহত্তর সমাজের কোনো সম্পর্ক নাই।
ইশফাক ইলাহি চৌধুরী আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করলেন যে পশ্চিমের বিশ্বে যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সকল মানুষের, উগ্রবাদীরা অনেক সময় তার সুযোগ গ্রহণ করে এবং ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার করে মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করার প্রয়াস পায়। এয়ার কমান্ডার চৌধুরী বলছেন,
মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কোনো মসজিদ এবং বিশেষ করে লন্ডনে তো আমি নিজেই দেখেছি তাদের যে স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার কিছুটা অপব্যবহার করে উগ্র ধর্মীয় মতাদর্শ সেখানে প্রচার করা হয়, এবং সেখানে পরিষ্কারভাবে অন্য বা ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, এবং এগুলো বাংলাদেশে যাদের বিরুদ্ধে হয়তো আমরা ফৌজদারি মামলায় বিচার করতে পারতাম সেই ধরনের আমি বলবো উগ্রবাদীরা কিন্তু যুক্তরাজ্য বা অন্যান্য দেশে এবং বাঙালি কমিউনিটির মধ্যে তারা এই ধরনের আদর্শ ছড়াচ্ছে। এটাকে আমার মনে হয় বৃহত্তর বাঙালি সমাজ যারা আছেন তারা অত্যন্ত দৃঢ়ভাবে এটা প্রতিরোধ করা উচিত। এইসব মসজিদকে আমাদের বাংলার মেইন স্ট্রিমের আদর্শে ফিরিয়ে আনা উচিত বলে আমি মনে করি। এখানে অনেক যেটা আমরা বলি ওয়াহাবি মতবাদ, এই ধরনের বা দেওবন্দি মতবাদ তারা ঢুকে পড়েছে, এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে।
উগ্রবাদ যে ধর্মের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়, সহিংস উগ্রবাদ তো নয়। যখন শুনতে পাই যে উগ্রবাদের শিকার যারা হয়েছে তাদের স্বজনরা উপার্জনহীন হয়ে পড়েছেন, চরম দারিদ্র্যে নিপতিত হয়েছেন, এই মানসিক ও সামাজিক নির্যাতন কোনোভাবেই অনুমোদন করে না কোনো ধর্মই। পাকিস্তানের হাজারা জেলায় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোক প্রায়ই কট্টরবাদী সুন্নিদের রোষানলে পড়েন। সম্প্রতি ভয়েস অফ আমেরিকার এক তথ্যে জানা গেছে যে সেখানে সক্ষম শিয়া পুরুষদের হত্যা করা হয়েছে, উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। যেমন ধরুন জাহরার স্বামীকে হত্যা করার পর জাহরা এবং তার কিশোরী কন্যা কঠোর পরিশ্রম করে জীবন নির্বাহ করছেন। জাহরা বললেন তার কষ্টের কথা।
My daughter has a blood infection, but she is not getting a proper treatment.
Zahra bolchen je tar meye oshustho, tar rokte dushon ache, kintu chikitsa koranor samarthyo tar nei. Chele meyera school e jete parche na, karon betun dite parben na tini. Oi elakay bochorer por bochor shia purushder boma bisphoron ghotiye hotta kora hocche, stri ebong shontanera hoye poreche nirupay. Aro ekjon mohila Shakar Nisa বেশ ভালোভাবেই জীবনযাপন করছিলেন, কিন্তু তার স্বামীকে গুলি করে হত্যা করার পর তিনি লোকের বাড়ির ঝি হয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি মাসে বড়জোর $50 আয় করেন। তিনি বললেন, সাকার বলছিলেন তাকে $25 ঘর ভাড়া দিতে হয়, $25 পানি, বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধে চলে যায়। এই অভাবের মধ্যেই জীবনযাপন। এইসব কষ্টকাহিনী শুনলেই বোঝা যায় যে সহিংস উগ্রবাদ মানুষের কল্যাণের জন্য নয়, মানুষের অকল্যাণের একটা হাতিয়ার হয়ে উঠেছে। মানবতা বোধের প্রতি তাই এই সন্ত্রাস বড় রকমের হুমকি। আমরা লক্ষ্য করেছি যে এইসব উগ্রবাদী ধর্মের নাম ব্যবহার করে যখন নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় তখন তাদের পরিবারের সদস্যরা সমস্যায় পড়েন। স্বজন হারানোর বেদনার পাশাপাশি থাকে আর্থিক অনটন, যেমনটি আমরা লক্ষ্য করেছি জাহার এবং সামারের ক্ষেত্রেও। আর এদের মতো আরও শত সহস্র পরিবার এইভাবে ধুকে ধুকে মরে যখন তাদের পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হত্যা করা হয়। এই অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা যে কারোরই কাম্য নয় সে কথা বিতর্কাতীত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যে তরুণ সমাজ একসময় প্রগতিশীল দৃষ্টি নিয়ে এগিয়েছে সেই সমাজ এখন যেন ধর্মের নাম ব্যবহার করে পশ্চাদমুখী হয়ে পড়েছে। এই সম্পর্কেই বলছিলেন চট্টগ্রামের একজন সিনিয়র সাংবাদিক এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক সমরেশ বৈদ্য।
সারা বিশ্বেই আমরা যে কোনো আন্দোলন সংগ্রাম, আত্মনিয়ন্ত্রণের অধিকার বলি, অন্যায়ের বিরুদ্ধে বলি, যে কোনো আন্দোলন সংগ্রামে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা বয়স্কদের বুদ্ধি পরামর্শ নিয়ে তরুণরা কাজ করে থাকেন, সেই বিষয়টি আমরা দেখেছি। এবং সারা বিশ্বেই এই তরুণদের এই অন্যায়ের প্রতিবাদ করার বিষয়টি সবসময় প্রাধান্য পেয়েছে। তবে অনেক ক্ষেত্রে এই তরুণরা আবার কিছুটা বিচ্ছিন্নতাবাদী সহিংস আন্দোলনের দিকেও চলে গেছেন এবং তার প্রচুর উদাহরণ আছে। এবং আমি এগুলোকে আসলে ঠিক উদাহরণ বলবো না, এগুলো অনেকটি খারাপ উদাহরণ। যে তরুণরা অনেক বিষয় সৃষ্টি করতে পারতেন একটি জাতি গঠনে বা একটি দেশ গঠনে, একটি সমাজ গঠনে। সেক্ষেত্রে আমার কাছে কেন যে মনে হয় যে একটি ভোগবাদী সমাজের কারণে আমাদের মধ্যে এই তরুণদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতাবাদ তৈরি হচ্ছে এবং এক ধরনের এলিনেশনও তৈরি হচ্ছে, এটি আমার নিজস্ব পর্যবেক্ষণ থেকে আমি বলি।
কিন্তু উগ্রবাদ কেবলই বিচ্ছিন্নতাবোধ বা ইংরেজিতে যাকে বলে এলিয়েনেশন থেকে এসছে তা নয়। এর পেছনে রয়েছে এক ধরনের ক্ষমতার লড়াইও। প্রায় অর্ধ শতক ধরে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের সঙ্গে যিনি সম্পৃক্ত থেকেছেন দেশে এবং বিদেশে, যিনি যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন, তিনি হচ্ছেন টমাস ডাইন। টমাস ডাইন বলছিলেন,
all of us who care about bringing some kind of peace to people's lives are concerned with my experience with extremism, whether it's inside the United States or outside the United States.
Thomas Stein বলেন, আমরা সবাই যারা লোকজনের জীবনে শান্তি আনতে চাই তারা এই ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন। তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেন যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই হোক কিংবা বাইরে আরব বিশ্বে কিংবা পৃথিবীর অন্যান্য উত্তেজনাকর স্থানে, উগ্রবাদ আসলে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্বের কারণে। কোনো কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠী তাদের চারপাশের সুযোগকে ব্যবহার করে অন্য লোকজনের জীবন নিয়ন্ত্রণ করার জন্যে, এবং তারা এজন্যে সাধারণত দু ধরনের যুক্তি প্রদর্শন করে। একটি হচ্ছে অন্যের ব্যাপারে ভীতি, আরেকটি হচ্ছে অন্যের ব্যাপারে ঘৃণা। কাজেই ভয় এবং ঘৃণা হচ্ছে এই অসহিষ্ণুতা, উগ্রবাদ এবং সহিংসতার পেছনের কারণ। আর এই সব নেতিবাচক উপাদানই সভ্যতা বহির্ভূত কাজের একটি অংশ। সভ্য সমাজের সবচেয়ে বড় দিক হচ্ছে নানান মত ও পথের প্রতি শ্রদ্ধা পোষণ করা এবং সহিষ্ণুতা রক্ষা করা। এই যুক্তরাষ্ট্রে এবং পশ্চিমী বিশ্বে সামাজিক সহিষ্ণুতা সর্বত্রই বিরাজমান। বর্ণে, গোত্রে কিংবা ধর্মীয় বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও মোটা দাগের মানবতাবোধ সর্বত্রই বিরাজমান। কখনো কখনো এর ব্যত্যয় যে ঘটে না তা নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখানে আশ্চর্য এক মানবিক মূল্যবোধ কাজ করে। এই যে এখন বড়দিনের সময়, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আনন্দে উদ্বেলিত। আবার আমরা লক্ষ্য করেছি সংখ্যালঘু মুসলমানদের জন্য ঈদের নামাজের সময় মসজিদের পার্কিংয়ে স্থান সংকুলান না হলে খ্রিস্টানদের গির্জা কিংবা ইহুদিদের সিনাগগ খুলে দেওয়া হয় মুসলমানদের জন্যে। সেই প্রসঙ্গেই বলছিলেন ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা বোর্ডের সদস্য, শরিয়া আইন বিশেষজ্ঞ হাসান মাহমুদ।
দেখুন, খ্রিস্টমাস ওটা একটা ধর্মীয় উৎসব থেকে তো উঠে এসছে শতাব্দী আগে। এখন মোটামুটি এটা একটা সামাজিক সাংস্কৃতিক উৎসব। একটা কথা মনে রাখবেন, এখানে আমরা কিন্তু মাইনরিটি। আমরা যদি ওদের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা না করি, যদি অ্যাকোমোডেট না করি, তাহলে ওরা আমাদের ধর্ম বিশ্বাসকে সম্মান করবে কেন? তো এই পারস্পরিক দেয়া নেওয়ার ব্যাপারটা আমরা জনগণ পরস্পরের কাছাকাছি চলে আসি। আমাকে ওরাও ঈদ মোবারক বলে। আমাদের মসজিদের ঠিক পাশেই হচ্ছে একটা ইহুদি সিনাগগ এবং মাঝখানে ইটের না গাছের দেয়াল। আমাদের যখন ঈদ হয় তখন ওরা ওদের পার্কিং লট আমাদের জন্য খুলে দেয়, কারণ আমাদের পার্কিং লট এত জায়গা হয় না। এই যে পারস্পরিক আদান প্রদান, এটা যে কত দরকার এই পৃথিবীতে। এখন আমাদের রক্ষণশীলরা বলেন যে মেরি খ্রিস্টমাস বললে ওটা নাকি শির্ক হয়ে যাবে, আমি আর মুসলমানই থাকলাম না। কথাটা মোটেই ঠিক নয়, একেবারে ভিত্তিহীন। আমি যখন আমার বন্ধুকে হেসে মেরি খ্রিস্টমাস বলি, তখন তো আমি খ্রিস্টান ধর্ম বিশ্বাসকে আত্মস্থ করি না, আমি তাদের একটা সামাজিক ধর্মীয় অনুষ্ঠানকে আমি সম্মান করি, যাতে ওরাও আমাদেরটা সম্মান করে। তো আমরা জনগণ পরস্পরের কাছাকাছি আসতে চাই কিছু রক্ষণশীল নেতা, কিছু কেতাবের ভিত্তিতে সেটাকে বার বার ভাঙন ধরা। কিন্তু এ ভাঙন থাকবে না, মানুষ মানুষের কাছে আসবেই।
হাসান মাহমুদ যে আশা প্রকাশ করেছেন, যে প্রত্যাশা রেখেছেন, সেটাই হচ্ছে যে কোনো উগ্রবাদের বিরুদ্ধে সবচাইতে বড় প্রতিরোধ। মানুষে মানুষে মিলনই হোক উগ্রবাদ উৎখাতের শক্তি, এই প্রত্যাশা রেখেই উগ্রবাদ উৎকণ্ঠা ও উত্তরণ এই ধারাবাহিক অনুষ্ঠান থেকে আজকের মতো উঠছি।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
সিরিয়ায় আইসিস দ্বারা বেশিরভাগ অঞ্চল নিশ্চিহ্ন করা হলেও দেশটির কিছু কিছু এলাকায় সহিংসতা এবং তাণ্ডব লীলার বিভীষিকা এখনও অব্যাহত রয়েছে, যেমনটি রয়েছে দামেস্কের উপকণ্ঠে বিরোধীদের দখলিত পূর্বাঞ্চলীয় গোতায়। জাতিসংঘের হিসেব অনুযায়ী 400,000 জনগণ এখনও সেখানে অবরুদ্ধ, সাহায্য সামগ্রী ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সিরিয়া বিষয়ে জাতিসংঘের ঊর্ধ্বতন পরামর্শদাতা জেন ইংল্যান্ড সাংবাদিকদের জানান, মানবিক ত্রাণ সাহায্য বন্ধ করে দেয়া এবং চিকিৎসা সেবা উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতার কারণে শিশুদের মৃত্যু হচ্ছে। তিনি বলেন, স্থলে বিভিন্ন সংস্থা, সিরীয় সরকার এবং প্রভাব বিস্তারে সক্ষম এমন কতগুলি দেশ থেকে আমাদের সাহায্য সহায়তা প্রয়োজন। যেটুকু সাহায্য দেওয়া উচিত তা তারা আমাদের দিচ্ছেন না। পরিতাপের বিষয়, তাদের মিত্র রাশিয়ার সমর্থন পুষ্ট হয়ে সিরিয়া সরকারই পূর্বাঞ্চলীয় গোতায় এই অবরোধের জন্য দায়ী, যেখানে তারা হাসপাতাল, বাজার এবং অন্যান্য অসামরিক এলাকায় বোমা হামলা বৃদ্ধি করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিউয়ার্ট এসব হামলা ও অব্যাহত অবরোধের নিন্দা জানান। তিনি বলেন, ইচ্ছাবশত মহিলা ও শিশুসহ সিরীয় নাগরিকদের অভুক্ত রাখার কৌশল, মানবিক ও চিকিৎসা সেবা বন্ধ করা, পূর্বাঞ্চলীয় গোতায় হাসপাতাল, চিকিৎসাকর্মী এবং পূর্বভাগে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে বোমা হামলার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সিরীয় শিশু এবং পরিবার পরিজন রাজনীতির শিকার হতে পারেন না, তাই আমরা এসব মর্মান্তিক কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত নিন্দা জ্ঞাপন করছি এবং আন্তর্জাতিক সমাজের কাছে অনুরোধ রাখছি। মিস নেওয়ার্ট রাশিয়ার প্রতিও পূর্বাঞ্চলীয় গোতাকে সংঘাত মুক্ত এলাকা হিসেবে রাখার বাধ্যবাধকতাকে সমুন্নত রাখতে এবং সিরিয়ায় সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সকল ধরনের হামলা বন্ধের অনুরোধ জানান। মিস নেওয়ার্ট বলেন, বর্বরতার মাধ্যমে নিজস্ব জনগণের বিরুদ্ধে আসাদ সরকারের চরম অশ্রদ্ধা এবং ক্ষমতা ধরে রাখতে তারা কতটা নিচু পর্যায়ে যেতে পারে তারই প্রতিফলন ঘটেছে। তাদের এসব পদক্ষেপ স্পষ্টতই সংকটের রাজনৈতিক মীমাংসার লক্ষ্যে জাতিসংঘ পরিচালিত জেনেভা প্রক্রিয়াকরণে আন্তর্জাতিক সমাজের জোরালো সমর্থনের প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরে, যে রাজনৈতিক মীমাংসায় সিরীয় জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। এসব পদক্ষেপ নেয়ার মাধ্যমে অবারিত ত্রাণ তৎপরতায় প্রবেশাধিকারের জরুরি চাহিদা এবং প্রবেশাধিকার সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল প্রস্তাব 2165 নবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর সর্বসম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে, উত্তর কোরিয়া তাকে যুদ্ধের সাথে তুলনা করেছে এবং বলেছে এটি সম্পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সমতুল্য। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া সরকার জাতিসংঘের ওই প্রস্তাব জোরের সাথে প্রত্যাখ্যান করছে। তারা বলছে, উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাফল্যের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তারই ফল জাতিসংঘের ওই প্রস্তাব। যুক্তরাষ্ট্রের যে পরিবারভিত্তিক অভিবাসন কর্মসূচি রয়েছে তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবস্থান সাম্প্রতিক দুটি ঘটনার কারণে আরও জোরদার হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রেস সচিব টাইলার হিল্টন শনিবার এক বিবৃতিতে বলেছেন, পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গে একটি সন্ত্রাসী হামলার সন্দেহভাজন এবং সন্ত্রাস সম্পর্কিত অর্থ জালিয়াতির আরেক ঘটনার সন্দেহভাজন দুজনেই পরিবারভিত্তিক অভিবাসনের মাধ্যমে এদেশে এসেছেন এবং তার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, ওই অভিবাসন ব্যবস্থা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। টাইলার হুলটন বলছেন, সাম্প্রতিক দুটি ঘটনা ওই অভিবাসন ব্যবস্থার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের উদ্বেগকে বড় করে তুলে চলছে। শুক্রবার মিশরের এক অভিবাসী হ্যারিসবার্গে কয়েক জায়গায় পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের ওপর গুলি ছোঁড়ে পরে সে পুলিশের গুলিতে নিহত হয়। পাকিস্তানে 6 জাতি সংসদীয় সম্মেলন শুরু হয়েছে। সেখানে সন্ত্রাস দমনের চ্যালেঞ্জ এবং আঞ্চলিক যোগাযোগ নিয়ে আলোচনা হবার কথা। ইসলামাবাদে কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তান, চীন, রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান এবং ইরানের সংসদীয় স্পিকার নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সেনেটের সভাপতি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে পাকিস্তানকে দায়ী করেছেন তার সমালোচনা করেন। ভেনেজুয়েলার বামপন্থী সরকার কিছু রাজনৈতিক বন্দীকে জেল থেকে মুক্তি দিতে শুরু করেছে, বিরোধীদের প্রতি কদাচিৎ সদিচ্ছার নিদর্শন হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার অন্তত 80 জনকে মুক্তি দেবার সিদ্ধান্ত নেয়।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজ অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জাস্টিন থোয়েস্ট, অনুষ্ঠানে উপস্থাপনে ছিলাম আমি শাহাদত হোসেন সবুজ। আজকে যুক্তরাষ্ট্রে সহ বিশ্বের বিভিন্ন অংশে এবং বাংলাদেশে বড়দিনের আগের রাত ক্রিসমাস ইভ, আগামীকাল 25শে ডিসেম্বর ক্রিসমাস বড়দিন। বাংলা বিভাগ ভয়েস অব আমেরিকার সবার পক্ষ থেকে শ্রোতাদের জন্য বড়দিনের শুভেচ্ছা। All is calm, all is bright round yon virgin mother and child, holy infant so tender and mild, sleep. সবাই ভালো থাকবেন, শুভ বড়দিন।
This program has come to you from the Voice of America, Washington.